রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আর রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আজকে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক তাআলা অনেক বিষয় আজকের জানার আছে, টপিকের উপরে শোনার আছে, আমল করারও অনেক বিষয়গুলো আমাদের সামনে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। চলুন ভালো ভালো নিয়ত সহকারে একটি হাদিসে পাক শ্রবণ করি। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আর স্ক্রিনে তর্জমাও দেখব। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন, কাঞ্জুল ইমান থেকে তর্জমা, এই সঠিক এবং শুদ্ধ তর্জমাই মাদানী চ্যানেলে চালানো হয়, দেখানো হয়। আমার ঘরেও আমি কাঞ্জুল ইমান রাখার চেষ্টা করি। জি চলুন আমরা আগে কোরআনে পাকের তেলাওয়াত শুনি। জি তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون صدق الله العظيم
ما شاء الله। কোরআনে পাকের কয়েকটি আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শ্রবণ করেছি মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং এর তর্জমা আমরা স্ক্রিনেও দেখলাম। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন কিছু না কিছু আয়াতে কারিমার তেলাওয়াত করা এবং এর তর্জমা যদি সম্ভব হয় কাঞ্জুল ইমান থেকে তর্জমা আমরা পড়ার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কোরআন মোতাবেক জীবন অতিবাহিত করার সে তৌফিক দিক। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে ইমরান ভাই আছেন, চমৎকার কিছু তথ্য আলোচনা আজ আমরা তা থেকেও শুনব, নতুন সূচনা এই টপিক নিয়ে, যে একজন মানুষের জীবনে কেমন নতুন সূচনা হতে পারে শবে বরাত থেকে। হ্যাঁ, কোরআনে পাকের ঘোষণা, হাদিসে মোবারাকার ঘোষণা, এবং আল্লাহওয়ালা ব্যক্তিদের আমলে পরিণত করেছেন তারা এই শবে বরাতকে, এবং শবে বরাত এটা কেমন চমৎকার এক রাত, আর বান্দার জন্য কত নিয়ামত, কত সুসংবাদ এই শবে বরাতের রাতে। আর এখান থেকেই পরবর্তী বছরটা নতুন সূচনা একজন মানুষের জীবনে ঘটে। আমরা এ বিষয়ে আলোচনা শুনব, এর পূর্বে জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তাআলা জুনায়েদ ভাই থেকে শুনি, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনব ইমরান ভাই থেকে। জি জুনায়েদ ভাই।
সুল্লি আলা রাসূলিনা, সুল্লি আলা হাবিবিনা, সুল্লি আলা মুহাম্মাদিন, সুল্লি আলা রাসূলিনা, সুল্লি আলা হাবিবিনা, সুল্লি আলা মুহাম্মাদিন। হাম বি মাদিনে যায়েঙ্গে আজ নাহি তো কাল সা صحیح ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل صحیح آقا ہمیں بلائیں گے پیارے آقا ہمیں بلائیں گے آج نہیں تو کل صحیح صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد پشپوں کو لی گنجن سنائے اللہ ہو اللہ پشپوں کو لی گنجن سنائے اللہ ہو اللہ بکھورا جت پاتائے پاتائے اللہ ہو اللہ بکھورا جت پاتائے پاتائے اللہ ہو اللہ 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 پشپوں کو لی گنجن سنائے اللہ ہو اللہ پشپوں کو لی گنجن سنائے اللہ ہو اللہ بکھورا جت پاتائے پاتائے اللہ ہو اللہ بکھورا جت پاتائے پاتائے اللہ ہو اللہ 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 پانی میں گھوما لائے اللہ ہو اللہ گگن پانی میں گھوما لائے اللہ ہو اللہ پربو تیری چورائے چورائے اللہ ہو اللہ پربو تیری چورائے چورائے اللہ ہو اللہ پاتائے بکھورا جت پاتائے پاتائے اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ 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 ہو لا الہ الا ہو اللہ 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 ہو لا الہ الا ہو اللہ 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 ہو لا الہ الا ہو سورہ الرحمن ہوگا سورہ الاخلاص سورہ الرحمن ہوگا سورہ الاخلاص قرآن ری پاتائے پاتائے اللہ ہو اللہ قرآن ری پاتائے پاتائے اللہ ہو اللہ پربو تیری چورائے چورائے پربو تیری چورائے چورائے اللہ ہو اللہ اللہ ہو اللہ اللہ ہو اللہ بولو اللہ ہو اللہ اللہ ہو گنجن سنائے اللہ اللہ بشتی اور جھرنا گنجن سنائے اللہ اللہ بشتی اور جھرنا ساگرے جوار بھاٹائے اللہ ہو اللہ ساگرے جوار بھاٹائے اللہ ہو اللہ قرآن پاتائے পাতায় কুরআনের পাতায় পাতায় আল্লাহ 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 হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ পুষ্প কোলে গুঞ্জন শুনায় আল্লাহ হু আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহ হু আল্লাহ বিখরাজ পাতায় পাতায় আল্লাহ হু আল্লাহ কুরআনের পাতায় পাতায় কুরআনের পাতায় পাতায় আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক, বিষয় নিয়েছি আমরা নতুন সূচনা। ইমরান ভাইয়ের কাছে আসব। ইমরান ভাই, নতুন সূচনা যে বিষয়গুলোর হয়, দুনিয়াবিও যদি দেখি আমরা একটা দোকান উদ্বোধন করবে, নতুন সূচনা, এটার জন্য ওলামায়ে কেরামকে দাওয়াত করেন, কেউ পীর মাশায়েখকে দাওয়াত করেন, নিজের পছন্দের মাশায়েখকে দাওয়াত করেন, পীরকে দাওয়াত করেন, নিজের পীরকে দাওয়াত করেন, যেন আমার এই নতুন সূচনাটা এমন ভালোভাবে হোক যেন বরকতই বরকত হয়। এরপরে যদি ঘরের কথা বলি, নিজের ঘর উদ্বোধনের ব্যাপারে, সেখানেও নেককার লোকদেরকে খুঁজেন, এসে একটু দোয়া করে যাবে, নতুন শুরু করছি আমি ঘর, এখানে যেন বরকত হয়, ধোকা থেকে বাঁচতে পারি, ঝগড়া থেকে বাঁচতে পারি। নতুন সূচনা দুনিয়াবি, গাড়ির ব্যাপারটা দেখেন, আমরা যেহেতু সায়েদাবাদে, এই ঢাকা শহরের যে সকল ইসলামী ভাইরা নতুন গাড়ি কেনেন, সায়েদাবাদ জনপদের মোড়ে নিয়ে আসেন ফয়জানে মদিনার সামনে, এরপর এখান থেকে মোবাল্লিক দিয়ে মিলাদ পড়িয়ে দোয়া করি, এরপরে গাড়ি শুরু করেন। অর্থাৎ সূচনাটা তারা প্রত্যেকেই, আমরা সূচনাটা কিন্তু ভালো চাই, নতুন সূচনা ভালো চাই আমরা। আচ্ছা, জুনেদ ভাই মনে আছে, ইমরান ভাইয়ের মনে আছে, দেখো যখন এই ছয়তলার স্টুডিও উদ্বোধন হয়, এদিনকা এত বড় আয়োজনে সেট না থাকলেও দুই তিনটা সেট আমরা একসাথে করে, এরপরে সবাইকে বসিয়ে আমরা লাইভ করলাম, নতুন সূচনার এক আনন্দ থাকে ভিন্ন এবং চাওয়া পাওয়াটাও থাকে ভিন্ন, যেন সূচনাটাই এমন হয় বরকত আলাও হয়, রহমত আলাও হয়। এভাবে আমরা দুনিয়াবি যে সূচনাগুলো চাই, নতুন শুরুটা যেভাবে করি, আখেরাতের ব্যাপারটাও যদি এমন ভাবতে পারি যে মাওলা শুরু করছি নতুন একটা জীবন, অর্থাৎ শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত, এই সূচনাটাও আমাদের কেমন হওয়া দরকার, কেমনভাবে করা দরকার, কিছু আলোচনা ইমরান ভাই থেকে শুনি আমরা, এরপর আল্লাহ চায় নাতে রসুলের মকবুলো শুনব ইনশাআল্লাহ। জি হুজুর।
বিসমিল্লাহির রহমানির রহিম। শবে বরাত অর্থাৎ ভাগ্যরজনী,
ভাগ্যরজনী
মানুষের আল্লাহ পাকের দয়া রহমত লাভ করে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। এমনও দেখা গিয়েছে যে অসংখ্য গুনাহগারের ক্ষমার ব্যবস্থা হয়ে যায়।
জি।
এবং তাদের ভাগ্য এমন পরিবর্তন হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে আপন নেক বান্দা হিসাবে তাকে কবুল করে নেয়। যখন কোনো ব্যক্তি তার গুনাহ থেকে তওবা হয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি রাজি হয়, খুশি হয়, তো এটাই হচ্ছে তার এক প্রকার, যদিও সে পৃথিবীতে এসেছে কিন্তু তার যেদিন থেকে আল্লাহ তার বান্দার প্রতি রাজি হয়, খুশি হয়, ওই দিন থেকেই কিন্তু তার নতুন সূচনা কী হয়, শুরু হয়। এই শবে বরাত আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য কত বড় নিয়ামত। জাকির ভাই, আজ আমরা ইনশাআল্লাহ করিম আলোচনার শুরুতে যে এই শবে বরাতের এর উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহগার বান্দাকে কীভাবে ক্ষমা করেছেন, সে কীভাবে ক্ষমাপ্রাপ্ত হয়ে তার নতুন জীবনের সূচনা শুরু হয়। মালিক বিন দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে এমন একজন ব্যক্তির সাক্ষাৎ হলো যে পূর্বে গুনাহগার ছিল, বিশেষ করে সে শরাবি ছিল। তো তাকে যখন প্রশ্ন করা হলো যে তোমার এই নেকির জিন্দিগি কীভাবে নসিব হলো, তওবা কীভাবে নসিব হলো, তোমার মধ্যে যে এখন যে নতুনত্ব দেখা যাচ্ছে ইবাদত রিয়াজত তাকওয়া পরহেজগারি কীভাবে হলো, তখন সে উত্তর দিতে গিয়ে বলে যে আমি একজন পুলিশের সৈনিক ছিলাম, আমার অবস্থা এমন ছিল আমি গুনাহে অভ্যাসী, এবং সে বলে আমি শুধু শরাবি না আমি পাক্কা শরাবি ছিলাম। ওই বছরে শববরাতের রাতের আগমন হলো, আল্লাহ পাকের পানা আমি ইশারের নামাজ পর্যন্ত আদায় করি নাই। শববরাত পাওয়ার পরও আমি ইশারের নামাজ আদায় না করে আল্লাহ পাকের পানা শরাব পান করে নেশাগ্রস্ত অবস্থায় সে ঘুমিয়ে গেল। সে বলে আমি ঘুমিয়ে গেলাম, যখন ঘুমিয়ে গেলাম আমি স্বপ্নে দেখতে লাগলাম যে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, এ পৃথিবী শেষ, কিয়ামত কায়েম সংগঠিত হলো, এবং মৃত ব্যক্তি যারা তারা প্রত্যেকে তার আপন কবর থেকে কি উঠতে লাগলো। ইতিমধ্যে আমি আমার পিছন থেকে পুশপুশ আওয়াজ শুনলাম।
আচ্ছা,
যখন আমি পিছনে তাকিয়ে দেখি যে একটা বিশাল সাপ আমার দিকে হা করে আমাকে আক্রমণ করার জন্য প্রস্তুত, আমি গাবড়ে গিয়ে আমি পালাতে লাগলাম। যখন আমি পালন করতে লাগলাম তা আমি একজন সুদর্শন উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন দুর্বল মানুষকে আমি দেখতে পেলাম। আমি তার কাছে আমি সাহায্য চাইলাম, তো তিনি বললেন যে আমি খুবই দুর্বল, আমি তোমার সাহায্য করতে আমি পারবো না। যখন এই কথা বলল তো সে বলে যে আমি আবার পালাতে লাগলাম। যখন আমি সাহায্য পেলাম না
আবার পালাতে লাগলাম,
কিন্তু ওই সাপটা কিন্তু আমার পিছনে, ওই সাপ আমার পিছনে আমাকে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে আমি একটি পর্বত একটি পাহাড় পেলাম। যখন ওই পাহাড় পেলাম তো ওই পাহাড়ের অপর প্রান্তে আমি দেখতে লাগলাম যে ভয়ঙ্কর আগুনের স্পুলিং বের হচ্ছে এটা সামনের দিক থেকে, পিছনে তো সাপের দাওয়া
আছেই,
আগুনের স্পুলিং তো অনেক লোক সে আগুনে আমি জ্বলতে দেখেছি, চলে যাচ্ছে সে আগুনে। সে বলতে লাগলো আমিও সেই আগুনের একজন নিক্ষেপযোগ্য ব্যক্তি ছিলাম, হঠাৎ করে আওয়াজ আসলো সরে যাও, পিছনে সরে যাও, তুমি এই আগুনের উপযুক্ত নও। আমি নিজেকে সামলিয়ে নিয়ে আমি আবার দৌড়াতে লাগলাম, কিন্তু ওই সাপ কিন্তু আমার পিছনে ছুটতে লাগলো। ওই বুজুর্গের সাথে আমার আবার সাক্ষাৎ হলো, ওই দুর্বল উজ্জ্বল চেহারা বিশিষ্ট যিনি পূর্বে বলেছে যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, ওনার সাথে আমার আবার দেখা হলো। সে কান্না জড়িত কণ্ঠে বলল আফসোস আমি খুবই দুর্বল, আমি আপনার সাহায্য করতে পারছি না। ওই দেখুন সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে, গোল পাহাড়, সেখানে মুসলমানদের কিছু আমানত আছে, তো যদি আপনার কোনো আমানত সেখানে বিদ্যমান থাকে তো হয়তো আপনার কোনো মুক্তির ব্যবস্থা
হয়ে যেতে পারে।
আমি গোল পাহাড়ে পৌঁছলাম, সেখানে অনেক জানালা ছিল, ওই দরজাগুলো যে জানালা এর দরজাগুলো রেশমি কাপড়ের পর্দা শোভা পাচ্ছিল, আর দরজা সমূহ ছিল স্বর্ণের, আর এর উপর মতি কি ছিল আপনার জড়ানো ছিল। ফেরেশতারা ঘোষণা করতে লাগলো পর্দা সরিয়ে দাও, হঠাৎ করে ফেরেশতারা বলতে লাগলো পর্দা সরিয়ে দাও, দরজা খুলে দাও, হয়তো এই চিন্তাগ্রস্ত ব্যক্তির কোনো আমানত এখানে কি আছে
বিদ্যমান রয়েছে।
যখন জানালা খুলে গেল আর সেখান থেকে চাঁদের মতো উজ্জ্বল চেহারা বিশিষ্ট ছোট ছোট শিশুরা আমাকে উকি মেরে দেখতে লাগলো, আর সে বলে এর মধ্যে আমার ওই ছোট্ট শিশু যা 2 বছর বয়সে মারা গিয়েছে, সে যখন আমাকে দেখতে লাগলো সে কাঁদতে কাঁদতে চিৎকার দিয়ে সে আমার কাছে চলে আসলো, বলতে লাগলো আল্লাহর কসম এটা তো আমার বাবা। আমার কাছে চলে আসলো, সে লাফ দিয়ে দ্রুত আমার হাত ধরে ফেললেন। যখন আমার হাত ধরে ফেললেন ধরার সাথে সাথে সে সাপটা পালিয়ে গেল, যে সাপটা আমাকে দীর্ঘক্ষণ আমাকে দৌড়াচ্ছে সেটা পালিয়ে গেল। এবং আমার সেই ছোট্ট শিশু আমার দাড়িতে হাত রেখে পবিত্র কোরআনুল করিমের ২৭ পারা সূরা হাদিদের ১৬ নম্বর আয়াত তেলাওয়াত করতে লাগলো। কি ছিল সেই আয়াত? যে আয়াতের বদলতে আল্লাহ আকবর তার তওবা নসিব হয়ে গেল, সেই আয়াত মোবারক আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা এর কানজুল ইমানে এভাবে অনুবাদ করেন। ইমানদারদের জন্য কি এখন ওই সময় আসেনি? তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর শরণে,
আল্লাহর শরণে
ওই সত্যের জন্য যা অবতীর্ণ হয়েছে। তিনি বলেন, আমি যখন এই আয়াতে মোবারকা আমার ওই ছোট্ট দুই বছরের শিশু কন্যা থেকে আমি শুনলাম, আমি কেঁদে কেঁদে আমি তওবা করলাম। আর আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে ওই তওবার পর থেকে আমাকে এই নিয়ামত ওয়ালা, বরকত ওয়ালা, নেকি ওয়ালা, আমল ওয়ালা নতুন জিন্দিগি
দিয়েছেন।
আলহামদুলিল্লাহ
নতুন সূচনা এখান থেকেই তার আবার
শুরু হয়েছে।
তার মানে একটা মানুষ তার বিগত জীবন যেভাবে অতিবাহিত করেছেন তার তুলনায় এক নতুন সুন্দর জীবন সে পেয়েছেন, এটাই তো নতুন সূচনা। একজনের ব্যাপারে এভাবে আসছে কিতাবের মধ্যে ইমরান ভাই, যে সে ৩০ বছর পর্যন্ত যুবক বয়সটা সে অবহেলায় অতিবাহিত করেছে, বিভিন্ন খারাপ কাজে জড়িত ছিল, বিভিন্নভাবে সে গুনাহের সাথে জড়িত ছিল। ৩০ বছর যখন বয়স হলো, একদিন সে আয়নার সামনে যখন দাঁড়ালো তো দেখলো যুবক বয়সের ছাপটা তার চেহারা থেকে পরিবর্তন হয়ে গেছে। সে বললো, এখন এই মুহূর্তে তো কিছু করা দরকার, এতদিন যেভাবে খেলতামাশায় আমার জীবন অতিবাহিত হয়েছে এভাবে যেতে দেওয়া যায় না। ওই মুহূর্তে গিয়ে সে ইলমে দ্বীনের মজলিসে বসে গেল, অর্থাৎ আলিম হওয়ার জন্য, ইলিম অর্জন করার জন্য। বর্ণিত রয়েছে ওই ব্যক্তি আরও ৩০ বছর সব কিছু ছেড়ে তওবা করে ইলিম অর্জন করেছেন, আলিম হয়েছেন। ৩০ বছর লেগেছে তাকে আলিম হতে। এরপরে তিনটা ধাপ তার জীবনের, প্রথম ৩০ বছর প্রথম ধাপ এটা ছিল তার গুনাহের মধ্যে অতিবাহিত হওয়া, দ্বিতীয় ধাপ ৩০ বছর এই টাইমটা ছিল তার শুধু ইলমে দ্বীন অর্জন করা, আর তৃতীয় যে ধাপ, শেষ যে ধাপ লাস্ট ৩০ বছর এটাতে তিনি সেই ইলিমের খিদমত করেছেন, অর্থাৎ ওস্তাদ হিসাবে, টিচার হিসাবে তিনি জীবন অতিবাহিত করেছেন। সে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে নিজে বলেন যে প্রথম যে ৩০ বছর আমার ছিল, প্রথম যে পার্টটা ছিল, পর্বটা ছিল আমার ৩০ বছরের, সেটা আমার জন্য ছিল একটা ভিন্ন জগৎ, এক গুনাহে পরিপূর্ণ জীবন ছিল। যখন আমি নতুন সূচনা করি আমার এই জীবনের, যখন আমি ইলমে দ্বীন অর্জন করতে যাই বা ইলমে দ্বীন অর্জন করা শুরু করি, এটা ছিল আমার নতুন সূচনা, নতুন জীবন। আর সেখানে গিয়ে আমি পূর্বের, আমার পূর্বের সকল কৃত কর্মের আজাবের কথা আমি জানতে পারলাম, যে আমি গুনাহগুলো করছি তার আজাব কিতাবের মধ্যে এভাবে বর্ণিত রয়েছে। আরও কিছু আলোচনা শুনবো করবার আছে ইনশাল্লাহ তাআলা। নতুন সূচনা নিয়ে জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, একটি নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি আমরা, এরপর দর্শকের কল নেওয়ার চেষ্টা করবার আছে। জি জুনায়েদ ভাই।
লাগছে মন হয় তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয় তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে হৃদয় ব্যথা দেখা আমি তারে, লাগছে ডাকবে মদিনায় মোরে, লাগছে এমন হয় তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে থায় হৃদয় ব্যথা দেখাবো তারে, গিয়ে সে থায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, তিনি দিবেন মন দয়ার নজর মোর প্রাণে, তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর প্রাণে, চোখের ধারায় বইবে নদী হয়তো বীর হভারে, চোখের ধারায় বইবে নদী হয়তো বীর হভারে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, ইয়ে সে থাই হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, সবুজ গুম্বজে নিচে আল্লাহ মর নামার হয় যেন গো, সবুজ গুম্বজে নিচে ঘুরব কত দারে দারে, শাহি সে দরবার ছেড়ে ঘুরব কত দারে দারে, শাহি সে দরবার ছেড়ে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সে থাই হৃদয় ব্যথা দেখাবো আমি তারে, কাফিলা মুদের যাবে জান্নাতে বড়ই জুলুসের সাথে, কাফিলা মুদের যাবে জান্নাতে বড়ই জুলো সে সাথে, ইয়া রাসূলুল্লাহর ধ্বনিতে পড়বে সারা চারিদারে, লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, ভাগে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার, ভাগে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার, ঘুমিয়ে যাব চিরতরে ঘুমিয়ে যাব চিরতরে, প্রিয় নবীর দুয়ারে ঘুমিয়ে যাব চিরতরে, প্রিয় নবীর দুয়ারে, লাগছে ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায়।
দুঃখী উম্মতের, পরেশানগ্রস্ত উম্মতের পরেশানির কথা, দুঃখের কথা শোনানোর জায়গা তো একটাই আমাদের। সে বাংলাদেশে থাকুক আর রজায় যেতে পারুক, নিজের মনের কথা, দুঃখের কথা, কষ্টের কথা, অভাবের কথা, পরেশানির কথা, দুনিয়ার কেউ কথা শুনে না, কেউ আমাকে মানতে চায় না, কেউ আমার গুরুত্ব দেয় না, ওই সকল মানুষের পরেশানির কথা শোনার জায়গা, বলার জায়গা ওই একটাই, আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। বিষয় আজকে নতুন সূচনা, কল নিব দর্শকের, আর জুনেদ ভাই কালামও এমন শোনালেন নিজের কষ্টের কথা, দুঃখের কথা আমার নবীর দরবারেই বলার। একজন সাহাবী ছিলেন ইমরান ভাই, খাদিম ছিলেন আল্লাহ রসুলের, বয়স এরকমেরই 16 বছরই আসছে কিতাবের মধ্যে, 16-17 বছর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো সাহাবির কাছে পয়গাম দিতে হলে তাকে পাঠিয়ে দিতেন না, ওই জমানায় তো আমাদের মতন এরকমের সিস্টেম ছিল না, আপডেট মোবাইল এগুলো নাই, তো কোনো পয়গাম পাঠাতে হলে সাহাবির ঘরে ওই খাদিমকে দিয়ে পাঠাতেন, আল্লাহ রসুলের যে খাদিম ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে অমুসলিমের কাছে কোনো পয়গাম পাঠাতে হলে তাকেই পাঠাতেন, কোনো কিছুর জন্য বাজারঘাটে পাঠাতে হলে ওই খাদিমকেই পাঠাতেন। তো এমন একটা কাজে পাঠিয়েছিলেন, আদাবেলার কাজ ছিল, সাহাবা একরাম সবাই জানেন আল্লাহ রসুলের খাদিম এমন একটা কাজে পাঠিয়েছেন তাকে আল্লাহ রসুল, আদাবেলা সময় লাগবে। ঘটনাক্রমে সে যখন গেছে সেখানে ওই কাজটা করার জন্য, ফিরে আসার সময় বা যাওয়ার সময় এমন একটা জায়গাতে তার দৃষ্টি পড়েছে কোনো এক মহিলা, সে গোসলখানাতে সামনে পর্দা দেওয়া ছিল, কিন্তু বাতাসে সে পর্দাটা উড়তেছিল, আর যখন বাতাসে পর্দা উড়ে গোসলখানার ভিতরে কে আছে ওটা তো দৃষ্টিগোচর হবেই, তো ওই মুহূর্তে তার দৃষ্টি পড়ে গেছে ওখানে গোসলখানার ভিতরে। এটা দৃষ্টিটা পড়ে যাওয়ার পরেই এই অল্প বয়সে আল্লাহ রসুলের সাহাবি, সে ভয়ে আর আল্লাহ রসুলের দরবারে আসতেছে না, শুধু কান্না করতেছে আর বলতেছে যে হয়তো আমার এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন অলরেডি, আমি তো হালাক হয়ে গেলাম, আমি তো বরবাদ হয়ে গেলাম, আমি তো মুনাফিক হয়ে গেলাম, কেননা আল্লাহ রসুলের দরবারে যাই আবার আমার এই দৃষ্টি এমন একটা জায়গাতে পড়লো, এমন একটা দিকে গেল, তো সে আর রসুলের দরবারে যাচ্ছে না, পুরা দিন পার হয়ে গেছে। আল্লাহ রসুল সাহাবা কেরামকে জিজ্ঞাসা করলেন যে আমার খাদিম তো আসেনি এখনও, দুই চার জায়গাতে খবরাখবর নিল, পাওয়া গেল না, সপ্তাহ পার হয়ে গেল, মাসও পার হয়ে গেল, বলা হয়েছে প্রায় 40 দিন পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তাকে খুঁজে দাও, সে কোথায় আছে। তখন তারা বের হয়ে গেলেন, খুঁজতে 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 অনেক দূরে চলে গেলেন, মানুষকে জিজ্ঞাসা করলেন এই বয়সের এই পোশাকের এমন কোনো যুবককে তোমরা দেখছো কি না। এক এলাকার মানুষ বলল যে একটা যুবক আমাদের আশেপাশে থাকে, রাত করে তার চিৎকারের আওয়াজ শুনি আমরা, দিনের বেলায় দুর্বল শরীরে আসে, এসে আমাদের ছাগল থেকে বকরি থেকে দুধ পান করে, আবার সে চলে যায় কিন্তু রাত্রে তার চিৎকারের জন্য ঘুমাতে পারি না। তো সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবা ইকরাম যারা ছিলেন তারা বললেন আজকেও কি আসবে, বলা হ্যাঁ আজকেও আসবে। তখন তারা অপেক্ষা করলো, দূর থেকে দেখলো যে ওই খাদিম আল্লাহ রসুলের আসতেছে, তারা আড়াল হয়ে গেল, যখনই ছাগলের বকরির দুধ পান করার জন্য আসলো তখন তারা বের হলো, সাহাবা ইকরাম বের হয় তাকে জিজ্ঞাসা করলো তুমি আল্লাহ রসুলের দরবারে কেন যাও না, 40 দিন অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ রসুল বারবার তোমার কথা জিজ্ঞাসা করছে, আজকে আমাদেরকে পাঠিয়েছে তোমাকে খোঁজার জন্য। তখন সে বলল আপনারা আমার কাছে আসবেন না, আমি হালাক হয়ে গেছি, আমি ভুলবশত এমন একটা কাজ আমার দ্বারা হয়ে গেছে, আমার দৃষ্টি এমন একটা জায়গাতে পড়ছে, আল্লাহ রসুলের উন্নতি হওয়ার পরে, খাদিম হওয়ার পরে আমি কাজ কীভাবে করলাম, হয়তো এতক্ষণে আয়াত নাজিল হয়ে গেছে আমার ব্যাপারে। তো সাহাবা একরাম বললেন না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে যেতে বলছেন, সে যাবে না। সাহাবা একরাম তাকে জোর করে নিয়ে গেলেন, এত দুর্বল হয়ে গেছে, 40 দিন পর্যন্ত না খেয়ে থাকতে থাকতে কান্না করতে করতে তিনি বসতে পারতেন না, শুয়ে পড়তেন, কেমন দুর্বল হয়ে গেছেন। আচ্ছা শুয়েও সে অজ্ঞান হয়ে যেত। যখন আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া হলো তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, তাকে ডাকলেন, সে খাদিম আল্লাহ রসুলের খাদিম চোখ খুলল, চোখ খোলার পরে বলেন ইয়া রসুলাল্লাহ আমার দ্বারা এই ভুল হয়ে গেছে, হয়তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন আপনার উপরে এই গুনাহের জন্য, এই পাপের জন্য, এই ভুলের জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার মাথাটা আমার পায়ের উপরে রাখো, আমার হাঁটুর উপরে, আমার রানের উপরে রাখো। ওই সাহাবি ভুল তো করেছিলেন, তার দ্বারা ভুল তো হয়েছিল, অজানা বশত দৃষ্টি চলে গেছে, কিন্তু দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার মাথা রাখতে বললেন, ওই ব্যক্তি বললেন, ওই সাহাবি বললেন, ওই খাদিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে মাথা রাখার উপযুক্ত আর আমার কাছে নেই, আমি কিভাবে এখানে মাথা রাখতে পারি? আল্লাহ রসুল বললেন যে তুমি ভুল করেছ, কিন্তু তোমার শেষ মুহূর্ত এখন, তুমি দুনিয়া থেকে বিদায় নিবে, তুমি চলে যাবে। আর শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার এই অনুশোচনার জন্য, তোমার ভিতর যে অনুশোচনা আসছে আমার অজানা বশত ভুল হয়ে গেছে, এজন্য আল্লাহ তোমাকে ক্ষমাহের সুসংবাদ আমার কাছে পাঠিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সাহাবির ব্যাপারে ইরশাদ করলেন আল্লাহ রসুলকে যে আমি আপনার এই সাহাবিকে ক্ষমা করে দিলাম, সে কতটা অনুশোচনা, 40 দিন পর্যন্ত কাঁদতে আছে, আপনার কাছে আসে না লজ্জার কারণে, সে এক নতুন জীবন পেয়েছিল আল্লাহ রসুলের দরবারে। আর সেখানে আসার পরে যখন শরীয়তকে জানলো, ইসলামের হুকুম হাকাম জানলো, জানার পরে যখন আবারও অজানা বশত তার থেকে এমন একটা কাজ হলো যেটা হওয়া উচিত ছিল না, কিন্তু সেখানে সে অনুশোচনা অনুতপ্ত এমনভাবে হলো, কান্না করতে করতে এমনটাই দুর্বল হলো, আল্লাহ রসুলের কোলেই তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার সুযোগ হয়েছে। তো নতুন জীবন শুরু করা আর এর সূচনাটা এমনভাবেই হওয়া দরকার যেন ইমরান ভাই যেটা বলেন, ইউটার্ন যেন না হয়, আমরা যেন ব্যাক আবার ফিরে না আসি। আমি যেখানে যাব, আমি যেটা শিখলাম সেটার প্রচার করি, আমি যেটা পেলাম এটা মানুষকে শিখাই, এমন একটা পরিবেশে গিয়ে যদি আমি তাদের রঙে রঙিন হয়ে যাই, তবে আমার এই সুন্দর জীবনটার, আমার এই নতুন জীবনটার উদ্দেশ্য তাদের কাছে আর কি রইল। দর্শকের কয়েকটা কল শুনি ইমরান ভাই, এরপর আপনার থেকে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মাশাআল্লাহ, রবিউল আউয়ালের কোনো কালামের অংশ আপনি শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, জুনেদ ভাই আছেন আমাদেরকে শোনাবে, আল্লাহ চাই। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ আলী, আজমি মাদারী চ্যানেলটা দেখি আমার কাছে খুব ভালো লাগে, আমার ঘরে এখনো আপনার মাদারী চ্যানেল দেখতেছি, পরিবারের সবাই দেখে, আমি দোয়া করি সবাই যেন এই মাদারী চ্যানেলটা দেখতে পারে, দোয়া করবেন আমার জন্য।
মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে নিক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল।
সৈয়দপুর থেকে বলতেছি, মাদিন সাহেব দেখতে খুব ভালো লাগে, আমাকে নাচ শুনে দেন, কি যে মহান তোমার দরবার।
মাশাআল্লাহ, সৈয়দপুর থেকে কল আসছে এবং নাতও শুনতে চেয়েছেন, পরবর্তী কল দেন।
জাকির হোসেন, আমি মাদানী চ্যানেল সবসময় দেখতেছি, আমি ভালোবাসি, আমার পরিবারের সবাই আমার সাথে মাদানী চ্যানেল দেখে খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, ভালো রাখুক আপনাকে, আপনার পরিবারকে, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী কল দেন।
আমার নাম সোহরাব, আমি একটি আম শুনতে চাই, হে খালিক ও মালিক প্রভু মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
জি, আপনি হামদে বাড়ি তালা শুনতে চেয়েছেন, সাথেই থাকুন, শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম চুনমুন, চ্যানেলটা আমি দীর্ঘদিন ধরে দেখতেছি, আমার ভালো লাগতেছে অনেক, চ্যানেলটা থেকে অনেক কিছু শিখতে পারতেছি।
মাশাআল্লাহ, চমৎকার অভিমত আপনিও দিয়েছেন, অনেকদিন ধরে দেখেন চ্যানেল, অনেক কিছু শিখছেন, আশা করি যতদিন সাথে থাকবেন ততদিন শিখতেই থাকবেন এবং নতুন নতুন আমল ইবাদত শিখতে পারবেন, করতে পারবেন। আমরা জুনায়েদ ভাইকে সময় দিব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, যে অনুরোধের কালামগুলো আসছে তাও শুনবো।
বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিনদের যদি জীবনী পড়া হয়, বিশেষ করে তাজকিরাতুল আউলিয়ার মধ্যে জাকির ভাই, অসংখ্য আউলিয়ে কেরামের নাম,
নাম
আউলিয়ে কেরামের জীবনের উপরে আপনার সবচাইতে যে প্রসিদ্ধ যে কিতাব ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ তাআলা লিখেছেন, তাজকিরাত আউলিয়া, তাজকিরাতুল আউলিয়া নামে এর প্রথম খণ্ডের 167 নম্বর পৃষ্ঠায় প্রসিদ্ধ আল্লাহ পাকের বলি হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহে তাআলা আলাইহি, তিনি খুব কামিল এবং অনেক বুজুর্গ নামে আমরা সবাই চিনি, কিন্তু ওনার নতুন জীবন কীভাবে শুরু হলো?
আল্লাহু আকবার!
ইবাদতওয়ালা, তাকওয়াওয়ালা, নেকিওয়ালা জিন্দগি কীভাবে শুরু হলো তা আমরা শুনি। আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বয়ং নিজেই বলেন যে গতানুগতিক মানুষের সাথে, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছিল
ওনার
নিত্যদিনের কাজ, বের হতেন, ঘুরতেন, চলতেন। তো যৌবনের শুরু ছিল, যৌবনের শুরুর সময় তিনি বলেন যে প্রতিদিন যেভাবে আমরা বের হই, এভাবে বের হলাম, হাতে ছিল বাঁশি,
আচ্ছা
রাতের বেলা তিনি বলেন যে প্রতিদিন যেভাবে বাঁশির সুর উঠানো হয়, তো আমি আজও যখন আমি আমার হাতের সে বাঁশির সুর উঠালাম, তো অন্যান্য দিন বাঁশি থেকে তার বাঁশির নির্দিষ্ট সুর বের হয়, কিন্তু আজকে ছিল ব্যতিক্রম। সেটা কী ছিল? আজকের আওয়াজটাই ছিল ব্যতিক্রম, আর সেটা ছিল পবিত্র কোরআনুল করিমের আয়াত। আর তা কি? সেটা যেটা পূর্বে আমরা আয়াতে মোবারকা পড়েছিলাম, 27 পারা সূরা হাদিদ এর 16 নম্বর আয়াত। ইমানদারদের জন্য কি এখন ওই সময় আসেনি যাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহর শরণে?
আল্লাহ
আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ তাআলা বলেন যে আমি এই আয়াত মোবারকা যখন আওয়াজ বের হলো, কুদরতিভাবে তো হয়েছে,
জি
তিনি তো তেলাওয়াত করেন নাই, বাঁশির সুরের সাথে এই কুদরতিভাবে যে যখন আয়াত মোবারকা যখন বের হলো, এটা আমার অন্তরে এমনভাবে আঘাত লেগেছে, তিনি বলে আমি সে বাঁশিকে আমি নিক্ষেপ করলাম, ভেঙে দিলাম, আর আলহামদুলিল্লাহ একেবারে খাঁটি অন্তর আমি তওবা করলাম। যখন আমি খাঁটি অন্তর তওবা করলাম এবং আমার অতীতের সমস্ত গুণা থেকে, এমন না যে আবার ইউটার্ন নেওয়া, যেটা আমাদের আলোচনা হচ্ছিল যে মানে যারা নতুন সূচনা শুরু করেন
জি
তাদেরটা হয় কেমন, আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ তাআলা গিয়ে বলেন যে আমি এমনভাবে নিজেকে গুণা থেকে সরিয়ে নিলাম, এমনভাবে সরিয়ে নিলাম, কেমন ওনার নতুন জিন্দিগি হলো দেখুন। আল্লাহ আল্লাহ আল্লাহ, যে তাসকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে লেখা হয় যে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ তাআলা গেলেই গুনাহ থেকে তওবা করলেন, আল্লাহ পাককে এমনভাবে রাজি করলেন, আল্লাহ পাক আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ তাআলা গেলের প্রতি এমন রাজি হলেন, কেমন রাজি, এমন বেলায়ত আল্লাহ ওনাকে দিয়েছেন। তিনি একদিন কোথাও যাচ্ছেন রাস্তা দিয়ে, অন্ধ ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো, তো প্রশ্ন করলেন তোমার কী প্রয়োজন?
আচ্ছা,
তো বলে হুজুর আমার চোখ দরকার, আমার চোখ প্রয়োজন। তিনি রহমতুল্লাহ তাআলা গেলে শুধু তার সামনে শুধু হাত উঠিয়ে দোয়া করলেন,
সুবহানাল্লাহ।
আচ্ছা, যখন হাত উঠিয়ে হাত তুলে দিলেন তার সামনে, সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল,
সুবহানাল্লাহ।
দেখেন তো জাকির ভাই, এখানে দুইটা জিন্দিগি ছিল,
জি
পূর্বের এবং পরে,
পরের।
কে না চায় যে আল্লাহ পাক আমাকে আল্লাহর মাহবুব বান্দা আমাকে বানিয়ে দিক, আল্লাহ আমাকে প্রিয় বানিয়ে দিক। মানে যখন আল্লাহ বান্দা কতটুকু মর্যাদায় পৌঁছলে আল্লাহ পাকের বন্ধু হয়ে এই মর্যাদা পায়,
মর্যাদা পায়।
কিন্তু
কিভাবে তারা নতুন জীবনটাকে শুরু করেছে,
শুরু করেছে
এবং আকরে কিভাবে ধরেছেন, যে এক মানে প্রকাশ্যে সে গুনাহগার ছিল, গুনাহের কাজে লিপ্ত ছিল, তওবা করেছে, তওবাটা কেমন অন্তরে করেছে এবং আল্লাহ সে তওবা কবুল করেছেন, নতুন জীবনের সূচনা হয়েছে, ওই জীবনটাকে কিভাবে আঁকড়ে ধরেছেন, আল্লাহ তাআলার মকবুল বান্দা হয়ে গেছে।
এখানে একটা শব্দ তিনি ব্যবহার করলেন যে আমি খাঁটি অন্তরে তওবা করেছি, যেটাকে বলা হয় তাওবাতুন নসুহা। এই যে প্রকৃত যে তওবা,
জি
আমাদের তওবার আমরা শববরাত যখন আসবে, আমরা অনেকেই আমরা হয়তো কান ধরে আমরা অনেকে তওবা করব, মুখে থাপ্পড় দেব, কিন্তু যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে যে একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে যে আমি আর পিছনে ব্যাক করব না,
রাইট,
আমি নামাজ কাজা করব না, আমি মিথ্যা বলবো না, আমি আমার হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমি আর নাফরমানি করব না। দেখুন যে যদি তওবাটা খাঁটি তওবা হয়
জি,
তাহলে এর উপকার, এর কয়েকটি উপকার, এর একটি উপকার হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন কোনো ব্যক্তি গুনাহ থেকে তওবা করে নেয় সে এমন হয়ে যায় সে যেন আজই তার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে।
আল্লাহ,
বলেন জিন্দগিটা কেমন,
কেমন সুকুনওয়ালা জিন্দগি,
মানে
তার শান্তিওয়ালা জিন্দগি,
প্রশান্তিওয়ালা জিন্দগি।
জি জি,
যেভাবে কোনো অমুসলিম যখন ইমান এনে মুসলমান হয় তখন আল্লাহ তাআলা তার বিগত সমস্ত গুনাহ কি করে দেয়,
মাফ করে দেন,
তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। তো এই যে তওবা, তওবার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি রাজি হয়, তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিকের মধ্যে প্রশস্ততা সৃষ্টি করে দেয়,
রাইট,
এবং এই তওবার মাধ্যমে কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নেকিগুলাকে তার গুনাহগুলোতে নেকিতে রূপান্তরিত করে দেন। যখন ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যে ঘটনা হয়তো আমরা অনেকবার মাদানী চ্যানেল থেকে শুনেছি, ও যুবক মদের বোতল নিয়ে যাচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর থেকে দেখে তিনি চাদরে লুকিয়ে নিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো তার সামনে চলে আসলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থা ন্যায় ইনসাফের কেমন ছিল সেটা ভালো করেই জানে,
জানে
যে তিনি যেটা হক তো হকের বিচার তিনি করবেই করবে। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলেন, তাই তিনি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কিভাবে তওবা করেছেন এবং এমন তওবা করেছেন মানে এমনভাবে তিনি ফিরে এসেছেন, এভাবে বললেন যে মাওলা মনে মনে আল্লাহ তুমি যদি আজকে আমাকে হযরত ওমরের হাত থেকে যদি আমাকে বাঁচাও তা আমি কিন্তু এই কাজ আর করব না। এই যে দেখেন এই যে বলাটা ওনার তওবাটা, ওনার তওবাটা এমন খাঁটি ছিল যে আমি আর ফিরে যাব না,
ফিরে যাব না,
আমি আর পিছনে
বাঁচাও মাওলা
আমাকে বাঁচাও। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনভাবে তার তওবাকে কবুল করলেন, সেই মদের বোতলকে সে মুখ থেকে যেটা বলেছে ওমর বলেছে কি বলে এটা সিরকার বোতল, সে জবান থেকে যেটাই বলেছে আল্লাহ তাআলা সেটাই করে দিয়েছে,
সেটাই করে দিয়েছে।
পরে বের করে দেখলেন যে সেটাই তো। ওলামায়ে কেরাম বলেন যেভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীর তওবা কবুল করে মদের বোতলকে মিষ্টান্ন সিরকার বোতল বানিয়ে দেয়, ও আল্লাহ খাঁটি তওবার কারণে আল্লাহ তার সে বিগত গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করে দেয়।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
কিন্তু বড় আফসোস যে এমন কিছু সঙ্গ মানুষ তওবা করে নেয় কিন্তু তার অসৎ সঙ্গের কারণে আবার সে ফিরে যায়,
ফিরে যায়।
মানুষ তওবা করে নেয় কিন্তু মানুষ আপনার হারাম সম্পদের কারণে আবার পিছনে ফিরে যায়। মানুষ তওবা করে নেয় কিন্তু মানুষ দুনিয়ার মহাব্বত, দুনিয়ার অধিক কামনা বাসনার কারণে আবার কিন্তু তাকে কী করতে হয়, তাকে আবার ব্যাক করতে হয়। তাই আমাদের বুজুর্গানের দিন আউলিয়ে কামিলিনদের যেই জীবনে যদি আমরা পড়ি অসংখ্য ঘটনা আছে,
যে এমন পরিবর্তনের ঘটনা অসংখ্য কিতাবের
মধ্যে, অসংখ্য কিতাবে অসংখ্য ঘটনা,
ইব্রাহিম বিন আদম আছেন, জুনায়দ বাগদাদী আছেন, এদের যে পরিবর্তনটা, এরা যেভাবে পরিবর্তন
হয়েছে এমন ভাবে ফিরে এসেছে। জি, যেমন হযরতে হাবিব আযমী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি তো মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাফরমানি ওনার সময়ে মানে উনি যে কাজ করতেন, সুদের যে ওনার যে ব্যবসা ছিল সে কাজটাকে যখন তিনি ইউটার্ন নিলেন, জাকির ভাই মাত্র যেদিন তিনি তওবা করেছে, আমরা ঘটনার দিকে যাব না লম্বা হয়ে যাবে, তিনি যেদিন মাত্র তওবা করেছেন ফিরে এসেছেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা তারা ওই খেলাধুলা করে বালু নিয়ে রাস্তায়, ধুলি বালি নিয়ে, তো তারা তাদের দুলু বালু উড়ানো তারা বন্ধ করে দিলেন, বললেন যে বাচ্চারা একে অপরকে বলতে লাগলো যে বন্ধ করে দাও, কেন তওবাকারী হাবিব আদিমি আসতেছে, ওনার গায়ে যদি আমাদের ধুলি বালি পড়ে তাহলে আল্লাহ নারাজ হয়ে
নারাজ হয়ে যাবে।
তিনি যখন শুনলেন হাই হাই, তিনি বলেন যে আল্লাহ তুমি আমাকে, আমি মাত্র তওবা করেছি
এত সম্মান দিয়েছো,
আর তুমি আমাকে এখন থেকে আমাকে
সম্মান দিয়েছো, আল্লাহু আকবার। তো নতুন সূচনা দর্শক শ্রোতা এমন ভাবেই হওয়া দরকার, এমন ভাবেই হওয়া দরকার যেন আমাকে ব্যাক করতে না হয় এবং গুনাহের যে জিন্দিগিটা আমার ছিল এটাতে যেন আর ফিরে আমাকে আসতে না হয়। দর্শকের কিছু অনুরোধ ছিল কল কালামের ব্যাপারে, নাতের ব্যাপারে আমরা অনুরোধের কালামগুলো শুনি, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা শেষ কিছু আলোচনা করে অনুষ্ঠান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ তাআলা। জি জুনাইদ ভাই।
Subhanallah, 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 Subhanallah,
স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, ঘিরে আছে তোমার দয়ায় দুনিয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, মোরা ভি তোমার দয়ায় দুনিয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ,
কি যে মহান তোমার দরবার রসুলে আরবি, কি যে মহান কি মহান তোমার দরবার রসুলে আরবি, রসুলে আরবি আকা তুহানে, হাহা তুহানে তুমি বাদশাহ, রসুলে আরবি তুমি নবী দে রসুলে আরবি, সুন্নাহাতে ফিরনি কে তোমার দরবার হতে আকা, সুন্নাহাতে ফিরনি কে তোমার দরবার দরবার রসুলে আরবি, নূরে লো নূরে লো নূর নূরে লো নূরে লো নূরে লো নূর নূরে লো নূরে লো নূরে লো নূর নূরে লো নূরে লো নূরে লো নূর, এদিকে তে নূর দেখো ওইদিকে তে নূর নূরে, এদিকে তে নূর দেখো ওইদিকে তে নূর নূর, সারা জানে নূরে নূরে ফোর পোর নূরে লো নূরে লো নূরে লো নূর নূরে লো নূরে লো নূরে লো। চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে ততদিন নবীর মিলাদ আমরা পালন করব নূরে লো নূরে লো নূরে লো
দর্শক শ্রোতার অনুরোধের কালামগুলো খুব চমৎকার কিছু কালামের অনুরোধ আপনারা করেছেন, জুনায়েদ ভাইও শুনিয়েছে, আল্লাহ পাক কবুল করে নিক। সময় প্রায় শেষের দিকে, শেষ কিছু কথা আলোচনা করার ছিল যে পরিবর্তনটা মানুষের যেভাবেই হোক না কেন, সেটা সবে বরাতের রাতে হোক, সবে কদরের রাতে হোক, আর সবে মিরাজের রাত্রে হোক, পরিবর্তনটা যেন দ্বিতীয়বার আমাকে পরিবর্তন হওয়ার চিন্তাভাবনা করতে না হয়। পরিবর্তন এমনভাবে হোক আমি যেন আবার ব্যাক করে আগের জিন্দেগি অবলম্বন না করি, এমনভাবে পরিবর্তনটা হোক আপনি যখন বুঝেই গেছেন আল্লাহ তাবারক তাআলা আজকের এই তওবা আমার কবুল করেছেন, আবার কেন অসন্তুষ্টিমূলক কাজের মধ্যে আপনি লিপ্ত হচ্ছেন? আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন, বিদায় তো মনটা ধাবিত নামাজে, মনটা ধাবিত ইবাদতে, মনটা ধাবিত ভালো কাজে, এই জন্যই তো মনটা একত ফ্রেশ আপনার যে আল্লাহ তাবারক তাআলা আজকের সিজদা আজকের তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন। এরপরে আপনি যখন ইবাদতে লেগে গেলেন, ধোকায় পরে আবার ব্যাক করে আসলেন, আবার তওবা করলেন, ওই সুযোগটা নাও হতে পারে। আজ আমাদের চোখের সামনে তওবা ব্যতীত কত মানুষ চলে যাচ্ছে, তওবা ব্যতীত কত মানুষ চলে যাচ্ছে, জানি না শেষ শব্দগুলো তাদের কি থাকে, চিন্তা ভাবনা কোনটা নিয়ে ঘর থেকে বের হয় আর লাশ হয় ঘরে ফিরে। এই জন্য নতুন সূচনা পরিবর্তনটা এমনভাবেই আমাদের হওয়া দরকার, যেভাবে কিতাবের মধ্যে আমরা অধ্যয়ন করে যেভাবে আল্লাহওয়ালা ব্যক্তিদের পরিবর্তনটা আমরা দেখি, আর যদি মাদানী মুজাকারা যদি দেখি, এর মধ্যেও আমিরুল সুন্নাত অসংখ্য ঘটনা বলেন যে পরিবর্তন তিনি দেখেছেন নিজ চোখের সামনে, মানুষের পরিবর্তন কিভাবে হয়। হ্যাঁ, তো এইভাবেই পরিবর্তন হওয়া উচিত আমাদের, করা উচিত আমাদের নিজেকে, যেন আল্লাহ তাবারক তাআলা এমনভাবে রাজি হয়ে যাক আমাদের প্রতি, আবার যেন ফিরে গুনাহের জীবনে যেন আমরা না যাই।
অনেকেরই আপনি দেখবেন বলতে শোনা যায় যে আমি আগে একসময় নামাজ পড়তাম, আমি আমার অনেক সময় আমি কোরআন তেলাওয়াত করতাম, আমি সময় মসজিদে আমি কাটাতাম, এক সময় আমি মাহে রমাদান মোবারকে পুরো 30টা রোজা আমি রাখতাম।
জি,
অর্থাৎ এটা বলার উদ্দেশ্য হচ্ছে এখন কিন্তু উনি সেই কোরআন তেলাওয়াত ইবাদত রোজা থেকে ইবাদত থেকে সে দূরে।
জি,
এটা বলার এর একটা কারণ হচ্ছে যে যখন কোনো ব্যক্তি সে বুঝতে পারে যে না আমি আল্লাহ পাকের নাফরমানি করব না, আমি নামাজ পড়ব, ভালোভাবে চলব, গুনাহ থেকে বাঁচব, তো কিছু আমাদেরকে এমন ব্যবস্থা আমাদেরকে করতে হবে যাতে করে আমাদেরকে পিছনে ফিরতে না হয়। এর জন্য হচ্ছে একটা ভালো পরিবেশ, ভালো দিনই পরিবেশ, নেকিওয়ালা পরিবেশ, যেখানে যে পরিবেশে থাকলে কোরআনুল করিমের প্রতি মহাব্বত থাকবে, রসুলের সুন্নাতের প্রতি মহাব্বত থাকবে, দুরুদের প্রতি মহাব্বত থাকবে, বারবার বিভিন্ন দিনই কাজে আপনার ইজতেমাতে কাফলাতে দাওয়াতে ইসলামের অ্যাক্টিভিটিসে আপনার বারবার যাওয়া আসা হবে। এই দিনই পরিবেশের বরকতে দেখা যাচ্ছে যে এখানে শয়তানের কাজ হচ্ছে, এমন কিতাবের মধ্যে বলা হচ্ছে যখন একটি বাচ্চা যখন সে একা একা চলে তখন কিন্তু সিল এসে তাকে উঠে নিয়ে যায়, যখন সে ওই মুরগির বাচ্চাগুলো
যতক্ষণভাবে চলে
একসাথে থাকে তখন কিন্তু সেটা সাহস সেং হরিণের একের অবস্থা, আপনার যখন একাধিক হরিণ একসাথে যখন চলতে থাকে তখন কিন্তু বাঘে সাহস
আক্রমণ
করতে সাহস পায় না। তো আমাদেরকে দিনই পরিবেশ আমাদেরকে অবলম্বন আমাদেরকে করতে হবে। দাওয়াত ইসলামী দিনই পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যখন বারবার বয়ান শোনার সৌভাগ্য হয়, গুনাহ থেকে বাঁচার লাভ কী, গুনাহ করার মাধ্যমে মানুষ মৃত্যুর সময় তার ক্ষতি, কবরের কী ক্ষতি, আখেরাতের কী ক্ষতি, এটা দাওয়াত ইসলামীর আপনার দরসের মধ্যে যখন আপনি বসবেন, কাফালাতে যখন আপনার সফর করবেন, ইজতিমায় পাকে যখন যাওয়া হয়, তখন এই দিনই অ্যাক্টিভিটিসের বরকতে আপনার যদিও শয়তান তাকে অসুবাসা দেয়, তারপর আল্লাহ পাকে দয়া সে কি বেঁচে যায়,
বেঁচে যায়।
আসলে হচ্ছে কি, কিতাবু তাওয়াবিনের মধ্যে এসেছে দুজন বন্ধু মসজিদে যাচ্ছে, একজন মসজিদে প্রবেশ করলেন, একজন মসজিদের গেটে দাঁড়িয়ে সে নিজেকে উদ্দেশ্য করে বলতে লাগলো যে মাওলা আমি গুনাহগার, আমি নাফরমান, আমি তোমার অনেক নাফরমানি করেছি। সে ওই মসজিদের দুয়ারে দরজায় দাঁড়িয়ে অনুতপ্ত হয়ে গুনাহকে স্মরণ করে সে কাঁদতে লাগলো।
আচ্ছা,
এবং ভিতরে যাচ্ছে না এই ভাবনায় যে আমি আমার গুনাহের দেহটা কিভাবে তোমার ঘর মসজিদে নিয়ে যায়। দেখেন যে তার এই যে এতটুকু অনুতপ্ত হওয়া, তার নতুন জিন্দিগি নসিব হওয়া, আল্লাহ পাক কবুল করে নেওয়া, দেখেন আল্লাহ যদি কাউকে কবুল করে নেয়, শয়তান তার সমস্ত লস্কর নিয়ে যদি চেষ্টা করে তাকে দিয়ে কী করতে পারবে না, নাফরমানি করাতে পারবে না। আল্লাহ পাকের রাজি খাটি তবায় আল্লাহ বান্দার প্রতি কেমন রাজি হয়, ওই কিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তি আল্লাহ তাবারক ও তাআলা তার এই অনুতপ্ততা লজ্জিত হওয়া এমনভাবে কবুল করলেন, তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে আল্লাহ পাক তার ওই নামকে সিদ্দিকিনে নামার সাথে লিখে দিলেন।
আল্লাহু আকবার।
ওলামা কেরাম বলেন যে সিদ্দিকিন হচ্ছে আউলিয়া কেরামের মধ্যে সবচাইতে উঁচু স্তর।
সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করে দিলাম, এতটুকু হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক যখন কোনো ব্যক্তি খাঁটি তওবা করে নেয়, তার পরবর্তী জিন্দিগি কি আল্লাহ তাক এত উচ্চ মর্যাদায় আল্লাহ তাকে পৌঁছিয়ে দেয়, গুনাহ থেকে বেঁচে যায়, তাকওয়া পরহেজগারি চলে আসে, তার আখেরা সুন্দর হয়ে যায়। কিতাবু তাওয়াবিনের মধ্যে একই ফিস্টার ঘটনা এসেছে যে একজন সে হঠাৎ করে তার গুনাহগুলো স্মরণ হয়ে গেল, এখন সে লজ্জিত হয়ে শুধু কাঁদতেছে এবং ছুটতে ছুটাছুটি শুরু করলো, এবং মনের মধ্যে একটাই আক্ষেপ যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবে কি না। দেখেন আল্লাহ পাকের এই যে তার ছুটাছুটি, কেউ দুনিয়ার জন্য ছুটে আর কেউ ছুটে বারবার যে আল্লাহ আমার ক্ষমা হয়েছে কি না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করেছো কি না, আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি, এই যে তার এই ছুটাছুটি আল্লাহর কাছে এত পছন্দ হলো আল্লাহ তারা তাকে ক্ষমা করে দিয়েছে।
সুবহানাল্লাহ।
কিতাবের মধ্যে এসেছে ওই ব্যক্তি আল্লাহ তালার পক্ষ থেকে পরবর্তীতে সে আল্লাহ তালা বিলায়ত পেয়েছে,
আল্লাহ
নৈকট্য অর্জন করে।
অনুশোচনাটা এমনই হওয়া দরকার যেখানে রব তালার ভালোবাসা অর্জিত হয়, আর অনুশোচনা যদি পাকাপোক্ত না হয়, অনুশোচনা যদি অন্তরের অন্তঃস্থল থেকে না হয়, তবে সেখানে আল্লাহ তালার সন্তুষ্টি পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। আপনি ইমরান ভাই একটু আগে বলছেন সবে বরাত আসছে, এখন কিছু মানুষকে দেখা যাবে তওবা তওবা আল্লাহ তোদিন যা করছি মাফ করে দাও, এই যে স্বাভাবিকভাবে নিয়ে নেওয়াটা এটা সমাধান না, এটাতে কোনো উপকারও নেই, আপনাকে তওবা করতে হবে তওবা করার মতো।
অন্তর কি, অন্তরের দিকে খেয়াল করা,
খেয়াল করা,
অন্তরের দিকে খেয়াল করা এবং অন্তরকে প্রশ্ন করা যে আমি যেই উদ্দেশ্যকে নিয়ে তওবা করছি, যেমন নামাজ কাজা হওয়ার কোনো ব্যক্তির গুনাহ হয় আল্লাহ পাকের পানা, এখন সে তার মুখে থাপ্পড় দেওয়া হোক যাই হোক যে তওবা হোক, এখন তার অন্তরের সে ইচ্ছাটা আছে কিনা যে আমি আগামীতে আমি কি করব না,
এই ভুলটা আর করব,
এই ভুল করব না, অর্থাৎ আমি নামাজ কাজা করব না, আমার মধ্যে যে আমি যখনটা স্বীকার করে নিয়েছি যে এই এই কাজগুলো আমি করেছি এগুলো আল্লাহ নারাজ, যে আল্লাহ আমি আগামী থেকে আমি আর করব না, এবার এই অন্তরের যে অনুতপ্তটা, কিতাবের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে যে অনুতপ্তটাই হচ্ছে তওবা,
তওবা
মুখে বলা এটা তওবা না, কিন্তু অনুতপ্ত কিন্তু মুখ থেকে হয় না, এটা অন্তর
থেকে আসে,
অন্তর থেকে আসে। তা হাদিসে পাকের মধ্যে এসেছে যে গুনাহ থেকে তওবাকারী এমন সে যেন গুনাই করেনি,
গুনাই করেনি।
দেখেন
রাইট রাইট রাইট,
তাহলে আল্লাহ তাআলার কত বড় দয়াবান,
দয়াবান একদম আমাদের জন্য।
আমি 50 বছর গুনাহ করলাম, 40 বছর গুনাহ করলাম, যখন তওবা করলাম তো বলা হচ্ছে যে সে গুনাহই করেনি,
গুনাহই করেনি,
তাহলে এর চাইতে বড় দয়া আর কি হতে পারে?
রাইট রাইট রাইট। আমরা তওবার বিষয়টা যেন সিরিয়াস নেই, এবং অনুশোচনা ওইটাকে বলে যেটা, একটা উদাহরণ দিতে পারি, আপনার বাবা মারা গেছে বা মা মারা গেছে, তার ইন্তেকালে আপনার চোখ থেকে পানি পড়ার জন্য কি কোনো অ্যাক্টিং করতে হয় আপনাকে? বাবা মা মারা যাওয়ার পরে চোখ থেকে যে পানি ঝরছে এর জন্য কেউ ধমক দিছে আপনাকে, বা মসজিদে নিয়ে গেছে আপনাকে, বা কোরআন হাতে দিছে আপনাকে? কিছু করতে হয় না। মা অথবা বাবা যখন মারা যায় সন্তানের চোখ থেকে অটোমেটিকলি পানি পড়ে। কেন পড়ে? ভিতরে আহ শব্দটা আছে তার, ওটা কেউ দেখে না, ভিতরে আহ শব্দটা আছে কেউ দেখে না। এই যে চোখের পানি ঝরছে আপনার, কোন কারণে? মা পৃথিবী থেকে চলে গেছে, বাবা বাবা পৃথিবী থেকে চলে গেছে। এই যে নীরব এক যন্ত্রণা আপনার অন্তরে, আর চোখের পানি অটোমেটিকলি পড়ছে, এইভাবেই অনুশোচনা তৈরি করতে হবে। আহ আমি কি করলাম, যে রব আমাকে সৃষ্টি করেছে, আজকে 30 বছর 40 বছর আমি সেই রবের নাফারমানির মধ্যে অতিবাহিত করলাম, আল্লাহ আমি না জেনে ভুলে বা আমি ধোকায় পরে করছি, রব আমি আর এমন কিছু করবো না। এই যে ভিতর থেকে অনুশোচনাটা আসা, বান্দার চোখে তখন পানি চলে আসে, অটোমেটিকলি আল্লাহ তাআলার দরবারে সেজদায় যাওয়ার চিন্তাভাবনা মাথায় তৈরি হয়, এবং সে নিজেকে বদলিয়ে নেয়, ফিরিয়ে নেয়, এক নেককার জীবন সে অতিবাহিত করতে চায়। এই অনুশোচনা যখন সে মসজিদ থেকে বের হবে, তো সেজদায় যে কান্না করছে চোখ দেখলেই বোঝা যাবে, হাত তুলে দোয়া করছে কেউ না দেখলেও 5 মিনিট পরে তার চেহারার দিকে তাকালেও বোঝা যাবে যে এই লোকটা দোয়ায় কান্না করছে, চোখ এখনও লাল হয়ে আছে, পানি টলমল করছে তার চোখে। এই যে ভিতর থেকে অনুশোচনাটা চলে আসা, আপনি যখন হাত মোনাজাত করেন, দোয়া করেন, তখন যদি কোনো ব্যক্তি ঘরে অসুস্থ থাকে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন, তো তখন আপনার ফিলটা কেমন হয়? ঠিক অনুশোচনাটা এমন একটা বিষয় অন্তর থেকে আসতে হবে যে মাওলা সত্যি তো আমি এত বড় নাফরমানির কাজ করেছি, এত বড় ভুল করেছি। এটা ভিতর থেকে যখন আসবে তখন দেখবেন আল্লাহ তাবারক ও তাআলা সেই তওবাকে কবুল করছে, এবং আপনিও চেষ্টা করলে ভবিষ্যতে সেই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক, নতুন সূচনাটা যেন আমাদের এমনভাবে হয়, পূর্ববর্তী জিন্দিগির চাইতে আমার পরবর্তী জিন্দিগি যেন আল্লাহ তাআলার দরবারে আরও মকবুল হয়, উত্তম হয়, সুন্দর হয়। পূর্ববর্তী যে আমার জীবনটা আমি অতিবাহিত করেছি, এটার তুলনায় পরবর্তী যে জীবন আমার আসতেছে, নতুন সূচনা শবে বরাতের পর থেকে যে জিন্দগিটা আমি পাবো, আল্লাহ যদি হায়াত দেয়, সেটা যেন একটা প্রশংসনীয় জিন্দগি হয়, আমার একটা ভালোবাসার জিন্দগি হয়, রবের খুশিতে আমার একটা জীবন যেন আমি পেয়ে যাই, এইভাবে নিজেকে গড়ে তুলতে হবে, চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।